আশা করছি সবাই ভালো আছেন। আজ সিজন একে এপিসোড 11-তে বইকথনের তৃতীয় পর্বে আমরা বাংলা সাহিত্যের জীবনী বা লাল নীল দীপাবলি গ্রন্থের এক অংশের আলোচনা করব। সবাই সাথেই থাকুন, আর বাংলা সাহিত্য নিয়ে জানতে অবশ্যই আপনাকে আলোচনাটি শুনতে হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে। বাংলা সাহিত্যের জীবনী বা লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদের মূল্যবান গ্রন্থ। বইটির একাংশের পাঠ শেষে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, আর সবাইকে শব্দাঞ্চল অভিনন্দন। সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী। এই পৃথিবীতে ছড়িয়ে আছে বিশুদ্ধতা, শিল্পকলা এবং সৌন্দর্য। সময় খুবই হিংসুটে, সেই সব সময় তার অন্ধকারে স্বল্প নক্ষত্রকে স্থান দেয়, যেমন বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল, বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, চণ্ডীদাস, আলাউলের মতো শত মুক্তার নাম লিখে রাখে। সাহিত্যের রূপান্তরের আদি থেকে বর্তমানের চিত্র দেখলে আনন্দ এবং হাসি দুইটার দেখা মিলবে, কারণ বাংলা সাহিত্যের প্রথম বইটি আপনার হাতে এখন তুলে দিলে নির্ঘাত রুশ, জার্মান বা নাম না জানা কোনো দেশের সাহিত্যের বই বলেই ধরে নেবেন। ঋতু বদলে, সাহিত্যের রূপও বদলে, সাহিত্যিকরা চিরকাল একই বাঁশি বাজান না, প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন বাঁশরি। মানুষের উপর অত্যাচার নির্যাতন চালানো হয়, বাংলা সাহিত্যকে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। এটি বললে অনেকেই হাসবেন, আর এটা প্রত্যাশিত। বাংলা সাহিত্যের প্রথম দিকে সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা বা গ্রহণযোগ্যতা পায়নি, কারণ দশম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল তখন উঁচু শ্রেণীর ভাষা সংস্কৃত। বুঝেন তো, উঁচু শ্রেণী মানেই সুবিধাবাজ। মুসলমান আমলে ফার্সির ছায়া, ইংরেজ আমলে ইংরেজি, অবশেষে নিচু বা সাধারণ মানুষের প্রতিবাদী বন্ধু বাংলা ভাষার কাছে পরাজয় স্বীকার করে, আশ্রয় নেয় বাংলা সাহিত্যের ছায়াতলে। বাংলা সাহিত্যের বয়স হাজার বছর, আর বাংলা সাহিত্যের প্রথম গড়া সম্পদ বা মূলধন চর্যাপদ, এর সৃষ্টি 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। তবে বর্তমানের সাহিত্যর দুই ভাগ, এক ভাগ হলো কবিতা, অন্য ভাগ হলো গদ্য, অর্থাৎ গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ নিয়েই গদ্য। তবে 1800 সালের আগে বাংলা সাহিত্য গদ্য বলতে বিশেষ কিছুই ছিল না, শুধু কবিতা রচনা হতো। সেই কবে, যেদিন প্রথম সাহিত্যের আবির্ভাব হয়েছিল, লেখকের বুকে তরঙ্গিত হয়েছিল ছন্দ, আনন্দ, যা রূপ নিত কবিতায়। আমরা বাঙালি জাতি হিসেবে মূলত শঙ্কর। নৃতাত্ত্বিকের হিসেব মতে আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের বেন্ডারা। বেন্ডার সাথে মিলে মঙ্গোলীয়, এরপর ইন্দো আর্য, পরবর্তীতে তুর্কিস্তানের শকেরা, এরপরও বাঙালির রক্তে মিশেছে অনেক রক্ত, যার ফলে আমরা বর্ণে, গঠনে নিজেদের মধ্যে হরেক ভিন্নতা লক্ষ্য করি। চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ। শব্দটি সুন্দর, কিন্তু উচ্চারণ করতে কেমন যেন আমাদের কষ্ট হয়। মানুষের মুখে কমে চন্দ্র হলো চন্দ, র ফলা বাদ গেল, উচ্চারণ ও সহজ হলো। বেশ পরে নাসিক্যধ্বনি ন বাদ পড়ল, চ এর গায়ে লাগলো আনুনাসিক আকার, চন্দ্র হয়ে গেল চাঁদ। কিছু শব্দ বা বর্ণের বদলে ভাষার বুক থেকে জন্ম নেয় নতুন ভাষা, আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপান্তরে বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষা কোথায় থেকে এলো জানলেন তো? আর্য থেকে বাংলা বিষয়টি গাছ থেকে মাটিতে ডাব পাড়ার মতো, তবে এটি ঠিক নয়। ভাষার রূপান্তরে নিয়ম মানে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা রূপান্তর হয় পালিতে, সময় গড়াতে গড়াতে পালি রূপান্তরিত হলো প্রাকৃত ভাষায়। এই হাজার বছরের পরিবর্তন বা রূপান্তরের পথে হেঁটেই নতুন ভাষা পাই বাংলাকে। বাংলা ভাষার স্তর বিন্যাসকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম স্তরটি প্রাচীন বাংলার, আর এর সময়কাল ছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় স্তরটি হলো মধ্যযুগ, যার সময়কাল 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর তৃতীয় স্তরটি হলো আধুনিক যুগ, যার সময়কাল 1801 থেকে বর্তমান পর্যন্ত। তবে বর্তমানের আধুনিক বাংলা ভাষাটা মূলত মধ্যযুগের বাংলা ভাষার অনেক কাছাকাছি থেকে রূপান্তরিত হয়েছে। তবে বাংলা ভাষা বা সাহিত্য খারাপ সময় পার করেছিল, 1200 থেকে 1350 সাল ছিল বাংলা ভাষার অন্ধকার যুগ। বঙ্গ কিংবা বাঙ্গাল বা বাংলা, যাই বলি না কেন ভাব বলা যায় এক। বঙ্গ প্লাস আল মিলে বাঙ্গাল, আর আল বলতে মূলত আমরা যেটা বুঝে থাকি দুই বা একাধিক জমি বা গ্রাম অঞ্চলের মানুষ ক্ষেত বলে থাকে, এই দুই বা জমির ক্ষেতের উঁচু মধ্যভাগকে বোঝায়। তবে একই সময় এই ভূখণ্ড অনেক ভাগে বিভক্ত ছিল। এক পর্যায়ে গৌড় নামে সমস্ত ভূখণ্ড সংহত করতে চাইলে পাঠান শাসনকালে বিজয় হয় বঙ্গের। 71-এর পর পূর্ব বাংলা বা বাংলাদেশ, 47-এর পশ্চিম বাংলা নামে তৈরি হয় দ্বিখণ্ডিত বাংলা। বাংলা সাহিত্যের তিনটি যুগ নিয়ে বাঙালি বাংলা বাংলাদেশ অংশের কথা বলেছি। প্রাচীন যুগে প্রাপ্ত চর্যাপদের ভাষা বর্তমানের কাছে দুর্বোধ্য, বিষয়বস্তু দুরহ। চর্যাপদের রচয়িতা ছিলেন বৌদ্ধ সাধক। চর্যাপদের কবিতায় তারা নিজেদের সাধনার গোপন কথা বলেছেন, তাই চর্যাপদকে সার্বজনীন সাহিত্য মূলত বলা যায় না বা যাবে না। পরবর্তী 150 বছর অর্থাৎ 950 থেকে 1200 পর্যন্ত তেমন কোনো কিছু বাংলা ভাষায় রচনা করা হয়নি। অন্ধকার যুগের পর প্রদীপ জ্বলে আসে মধ্যযুগ। এ যুগ সুদীর্ঘ। এ যুগে এসে সাহিত্যকর্মে বিস্তৃতি আসে, রচিত হয় অসংখ্য কাহিনী কাব্য, সংখ্যাহীন গীতিকাব্য, মানুষ আর দেবতার কথাও গীত হয়। এ সময় পাই বুড়োচণ্ডীদাস, মুকুন্দরাম, বিজয়গুপ্ত, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, আলাওল, কাজী দৌলত। মধ্যযুগের এক শ্রেণীর কাব্যকে মঙ্গল কাব্য বলা হয়। তবে এই মঙ্গল কাব্যগুলো বেশ দীর্ঘ। কোনো কোনো দেবতার মত্তলোকের প্রতিষ্ঠার কথা এই কাব্যে বলা হয়েছে বলেই কিন্তু এটি মঙ্গল কাব্য। মধ্যযুগের সাহিত্য দেবতা কেন্দ্রিক, কিন্তু ঈশ্বরের ছায়া ধরেই তো এই কাব্য সৃষ্টি হয়েছিল, আর ঈশ্বরের ছায়া ধরেই মূলত মানুষ থাকে, তাই এ কাব্যের মধ্যে মূলত মানুষের কথাও বলা হয়েছে। মধ্যযুগের যে সৃষ্ট ফসল এটি হলো বৈষ্ণব পদাবলী। এই কবিতাগুলো মূলত ক্ষুদ্র, কিন্তু এর মধ্যে প্রকাশিত আবেগ যেটি প্রকাশিত হয়েছে এটি তুলনাহীন। এ কবিতার নায়ক নায়িকা হলো রাধাকৃষ্ণ। বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের বেশি হৃদয়ের সব আবেগ কবিতায় প্রকাশ করেছেন। তবে মধ্যযুগের সাহিত্য নতুন প্রদীপ জ্বালান মুসলমান কবিরা। যখন হিন্দু কবিরা দেব দেবী নিয়ে সাহিত্যকর্ম তৈরিতে ব্যস্ত, তখন মুসলমান কবিরা ইউসুফ জুলেখা বা লাইলি মজনু মতো মানুষ নির্ভর কথা নিয়ে আসেন। এই তো 1800 অব্দি আধুনিক যুগের শুরু, আর সাহিত্য যুগ সৃষ্টি হয় নবহাওয়া বা গদ্য সাহিত্য। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান গদ্য সাহিত্যের। তাদের প্রধান হিসেবে মূলত উইলিয়াম ক্যারি আর ক্যারির সহায়ক রাম রাম বসু ছিলেন। 19 শতকের প্রথম অর্ধে কেটেছে সদ্য জন্ম নেওয়া গদ্যের লালন পালনে। সেই সময়ের গদ্য লেখকেরা হচ্ছেন মৃত্যুঞ্জয়, বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। গদ্যের সাথে সাহিত্যেও মূলত আসেন বৈচিত্র্য। উপন্যাস আসে, রচিত হয় ছোট গল্প, নাটক, প্রহসন ও প্রবন্ধ। প্রথম উপন্যাস মূলত বাংলা সাহিত্যের পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, আর মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে পাই মহাকাব্য মেঘনাদবধ কাব্য। পরপর আসেন বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু মিত্র, বিহারীলাল, রবীন্দ্রনাথ, মীর মোশাররফ, নজরুল বুদ্ধদেব, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় সহ বহু প্রতিভা। বাংলা সাহিত্যের যে প্রথম প্রদীপ চর্যাপদ, বইটির নাম একটু খটমটে হলেও আজকাল তাকে মনোরম নাম যে চর্যাপদ এই নামেই ডাকা হয়। এর প্রথম নাম ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়। 20 শতকের গোড়ার দিকে বইটির নাম কেউ জানত না। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রীর হাতে আবিষ্কৃত হয় চর্যাপদ এবং ডাকানব ও দেহকোষের। তবে আবিষ্কৃত চর্যাপদের দাবিদারও কম ছিল না সেই সময়কালে। বাঙালিরা, অসমীরা, উড়িয়া, মৈথিলিয়া, হিন্দির ভাষার লোকেরাও এই সময় চর্যাপদের মালিকানা দাবি করে। আর এই সময়কালে সুনীতি কুমার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহ প্রবৃত্ত আলোচনা করে প্রমাণ করে যে চর্যাপদের একমাত্র মালিক বাঙালিরা, আর চর্যাপদ মূলত বাংলা ভাষার প্রথম প্রদীপ বা প্রথম গ্রন্থ। চর্যাপদ মূলত পদ, বা গানের সংকলন। এতে 46টি পূর্ণ কবিতা ও কয়েকটি ছেঁড়া কবিতা রয়েছে। কবিতার রচয়িতাও 46 জন বৌদ্ধ সাধক। সাধকের মধ্যে কাহপাদ, লুইপাদ, সরহপাদ সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। কান্নাপাদ তিনি 12টি পদ রচনা করেছেন। সরহপাদ 4টি আর কুকুরিপাদ 3টি। এই কবিতাগুলো সহজে বোঝা যায় না, যেহেতু তারা সাধক ছিলেন তাই সাধনার গোপন তত্ত্বই মূলত তারা কবিতার মাধ্যমে গেঁথে দিতে চেয়েছিলেন। তবে চর্যাপদের পদ শুধু তত্ত্বেই সীমাবদ্ধ না, পদে ধর্মের কথা রয়েছে, সমাজের যে ছবি বা বাস্তবতা সেটিও রয়েছে, জীবনের কথা রয়েছে, আছে গম্ভীরভাবে ছুটে চলা নদীর কথা, তারপরে সেই সময়কালে পাশা খেলা লোকের কথাও চর্যাপদে রয়েছে। বাংলা সাহিত্যের প্রথম যে শ্রেণী সংগ্রামের কথা সেটিও কিন্তু চর্যাপদের মধ্যে রয়েছে, যেমন টলিত মোর ঘর নাহি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, ব্যঙ্গ সংসার বড় হিল, দুহিল দুধ কে বেন্টি সামায়। এই কবিতায় মূলত তার যে টিলার গড় সেটির অবস্থা খুবই জীর্ণ, তার হাঁড়ির মধ্যে ভাত নেই, আর তার গাভি থেকে যে দুধ আসে সে দুধই আবার গাভির পেটে চলে যায়। তো এই যে একটি সমাজের যে অবস্থা বা পারিবারিক অবস্থা সেটিও কিন্তু সেই সময়কালে চর্যাপদের মধ্যে নিহিত রয়েছে। আর চর্যাপদের কবিতাগুলো রাগ প্রদান, যেমন রাগ পটমঞ্জরী, রাগ অরু, রাগ ভৈরবী। 1800 সালের আগে বাংলা সাহিত্যে যা রচনা করা হতো তা মূলত গানের, আমরা বর্তমানে যে গান গাই এ গাওয়ার উদ্দেশ্যেই রচনা করা হতো। মাইকেল মধুসূদন দত্তের কবিতা লেখার পর থেকে কবিতা মূলত হয়ে উঠল আমাদের পড়ার বস্তু, তবে চর্যাপদের কবিতাগুলো গাওয়াই হতো। মানুষের জীবনে যেমন একটা অন্ধকার, কালো বা খারাপ সময় থাকে বা কাটে, তেমনি বাংলা সাহিত্য অন্ধকার একটা সময় পার করেছে, আর সেটি ছিল 1200 থেকে 1207 খ্রিস্টাব্দের মধ্যে। প্রায় 150 বছর বাংলা সাহিত্য অন্ধকার যুগ পার করেছে। 1200 থেকে 1207 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষ্মণ সেন পরাজিত হলে ক্ষমতায় আসেন মুসলমানরা। অনেকে মনে করেন এ সময় মুসলমানরা খুবই অত্যাচার করেছিলেন, ফলে সাহিত্য চর্চা চলেনি। কিন্তু প্রশ্ন হল 150 বছর তো আর অত্যাচার চলতে পারে না, তখন গান, কবিতা, কাহিনী কাব্য রচনা করা হয়নি কেন? যদিও অনেকে বলেন তখন সাহিত্যকর্ম মুখে মুখে বা স্মৃতিতে থাকলো, লেখা থাকতো না, তবে চর্যাপদ কেনই বা লিখিত হলো? চর্যাপদের বাংলা ভাষায় না ধরলে অন্ধকার যুগ বলে কিন্তু কিছুই থাকে না। কিন্তু চর্যাপদকে বাংলার না বলিও ভা কীভাবে? তবে মাঝখানে 150 বছর অন্ধকার যুগের সঠিক কারণ কেউই দেখাতে পারেনি। 150 বছরের দীর্ঘ অন্ধকার যুগ শেষে আবার বাংলা সাহিত্যে প্রদীপ জ্বলল মঙ্গল কাব্যের হাত ধরে। মধ্যযুগের শুরুতেই দীর্ঘ অসাধারণ কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন পায় বাংলা সাহিত্য। এ কাব্যের রচয়িতা বুড়ো চণ্ডীদাস। 1909 সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালগড় থেকে শ্রীব সন্তরঞ্জন রায় বিদ্যদল্লভ উদ্ধার করেন, বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বুড়ো চণ্ডীদাস। তিনি শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা, তিনি আমাদের প্রথম রবীন্দ্রনাথ বলা চলে। মধ্যযুগে বেশি রচিত হয়েছে মঙ্গল কাব্য। এ কাব্যই মধ্যযুগের উপন্যাস, তবে এ কাব্যকে মঙ্গল কাব্য বলার কারণ হিসেবে ধরা হয় যে এর মাধ্যমে দেবতার কাছে মঙ্গল কামনা করা হয় বা হতো। প্রায় 500 বছর ধরে এই কাব্য রচনা করা হয়েছিল। মঙ্গল কাব্যগুলো একরকম, মানে এগুলো হয়ে উঠল মানুষের কাছে বা সাধারণ মানুষের কাছে ক্লান্তিকর। কাব্যগুলোর দেবতাদের পূজা প্রচারের জন্য দেবতাদের নাম অনুসারেই হতো। চণ্ডীদাসের পূজা প্রচারের জন্য চণ্ডীমঙ্গল কাব্য, মনসাদেবীর পূজা প্রচারের জন্য মনসামঙ্গল কাব্য, অর্থাৎ একই বিষয়ে একই কাব্য অসংখ্য রঙে ঢঙ্গে রচনা করা হয়েছিল। আর এক মনসামঙ্গল কাব্যই লিখেছেন হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস আরও অনেকে, বুঝতেই পারছেন। এজন্য রাগ করে সুধীন্দ্রনাথ দত্ত মধ্যযুগকে অপাঠ্য বলেছেন, তবে মঙ্গল কাব্য কাব্যে মূলত জাদু আছে। সেকালের জীবন বা সমাজের পরিচয় কিন্তু আমরা মঙ্গল কাব্যের হাত ধরেই পেতে পারি।